রহমত মাই ঘটনা বলি, রহমত মাই ঘটনা বলি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যারাই এই মুহূর্তে টিভিসিটির সামনে রয়েছেন, সকলকে জানাই অনুষ্ঠান রহমতময় ঘটনাবলিতে আরো একবার স্বাগত। আমরা এই অনুষ্ঠানে কিছু বুজুগানি কিরামের রহমতময় ঘটনা শ্রবণ করে থাকি, বাণী শ্রবণ করে থাকি, সংক্ষিপ্ত জীবনীও শ্রবণ করে থাকি। আজকেরও ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমরা আজকের একজন বিশেষ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার জীবনী, বাণী সমগ্র এবং রহমতের ঘটনা শ্রবণ করব। পাশাপাশি ঘটনা থেকে শিক্ষণীয় কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করার চেষ্টা করব। তো আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই। হাদিস শরীফে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করবো। যখন সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন, দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে, আমরা শুনেই থাকি। আজকেরও বারাকাতের নিয়তে, রহমতের নিয়তে আসুন দুরুদে পাকের ফজিলাত আমরা শ্রবণ করে নিই। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর এই দুরুদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আমরা ইনশাআল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা আবু আলী হাসান বিন ঈসা নিশাপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার সম্পর্কে কিছু আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু আলী হাসান বিন ঈসা বিন মাসারজিস নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি একজন অনেক বড় বিশিষ্ট মুহাদ্দিস, মুত্তাকি ও পরহেজগার ব্যক্তি ছিলেন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি ভিন দেশে সফর করেন এবং সম্মানিত মাশায়েখদের সাথে তিনি সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটি কিছুটা এরকম। একবার হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার গলিতে তশরিফ আনলেন। ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মজলিসে উপবিষ্ট ছিলেন, তখন তিনি বাহনে করে তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি অত্যন্ত সুন্দর যুবক ছিলেন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি লোকজনকে জিজ্ঞাসা করলেন, এই যে লোকটি চলে গেলেন তার বাহনে করে, এই লোকটি কে? উত্তরে সবাই বললেন, তিনি একজন অমুসলিম লোক। তিনি সাথে সাথে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাথে সাথে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, এই লোকটিকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান কর। তার দোয়ার কবুলিয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ পেল তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটি ঘটনা যা আমরা শ্রবণ করেছি, এখান থেকে কিন্তু বিশেষ একটি টিপস আমরা নিতে পারি, আর তা হচ্ছে কি, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দোয়া করলেন ওই অমুসলিম ব্যক্তির জন্য, যে যিনি সাইয়েদুনা আলী হাসান বিন ঈসা নিশাপুরি রহমতুল্লাহ তিনি যখন অমুসলিম ছিলেন তখন তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে ইমানের দৌলত দান করো, যেন আল্লাহ একটা ইসলাম গ্রহণ করার তৌফিক দান করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার দোয়া করার ফসল দেখুন, দোয়া কবুলিয়াতের সময় দেখুন, না আল্লাহর ওলি দোয়া কবুল হয়ে থাকেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং হাদিস বিশারদ ছিলেন, এবং তিনি যখন দোয়া করলেন তার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে এই আলী হাসান বিন ঈসা বিন মাসারজিস নিশাপুরি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বিশিষ্ট মুহাদ্দিসে রূপান্তরিত হলেন, মুত্তাকি পরহেজগার ব্যক্তি হিসাবে উনি সমাজে প্রতিষ্ঠিত হলেন এবং আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের মধ্যে উনি নাম লিখান। এখানে যে ব্যাপারটি নিয়ে ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করা আমাদের দরকার এবং আমাদের জানাও দরকার, তা হচ্ছে দোয়া। আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি দোয়া করলেন আর দোয়া কবুল হয়ে গেল। আমরা অনেকে দোয়া করি, অভিযোগও পেশ করে থাকি, হ্যাঁ আমি এত বছর ধরে দোয়া করতেছি আমার দোয়া কবুলই হয় না, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না, এভাবে করে আমরা কিন্তু বলতে থাকি, আমি সেই দোয়া করলাম তো এই দোয়া করলাম তো ওই দোয়া করলাম আমার দোয়া কবুল হচ্ছে না। তো এই দোয়া করার কিছু পদ্ধতি রয়েছে, দোয়া করার আদব রয়েছে, দোয়া কিভাবে আমরা করব, দোয়া কখন করব, কোন কোন দোয়া করব, কি জন্য করব, কোন কোন দোয়া করা নিষেধ রয়েছে, এ ধরনের একটা অনেক বড় একটি ইলম, মানে অনেক ইলম রয়েছে এই দোয়ার ব্যাপারে। আল্লাহ আকবার। দাওয়াত ইসলামীর রিসার্চ সেন্টার যে আল মদিনাতুল ইলমিয়া রয়েছে, এই আল মদিনাতুল ইলমিয়া থেকে একটি কিতাব ছাপানো হয়েছে দোয়ার আদব। এই দোয়ার আদবের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন, আমি শুরুতেই একটি হাদিস শরীফ দ্বারা শুরু করতে চাই, মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফটি রয়েছে, আর তা হচ্ছে হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে গেলেন, অসুস্থ ছিলেন দেখতে গেলেন, দেখতে যাওয়া সুন্নতে মোবারকা, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, শুশ্রূষা করা, তার প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা কি সুন্নতে মোবারকা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে দেখতে গেলেন যে অনেক দুর্বল হয়ে গিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি আল্লাহ তাআলার নিকট কোনো দোয়া করেছিলে? ওই ব্যক্তি আরজ করলো, জি হ্যাঁ আমি এই দোয়া করেছিলাম যে হে আল্লাহ, যদি তুমি আমাকে আখিরাতে কোনো শাস্তি প্রদানকারী হও তবে তা দুনিয়াতেই দিয়ে দাও। এই দোয়া কিন্তু আমরা অনেকেই করে থাকি যে আল্লাহ আখিরাতে কাঁদাইও না দুনিয়াতে কাঁদাইয়ে নাও, এরকমের আমরা অনেক সময় বলে থাকি। ওই ব্যক্তিও বললেন যে আমি এই দোয়া করলাম যে হে আল্লাহ, যদি তুমি আমাকে আখিরাতে কোনো শাস্তি প্রদানকারী হও, যদি আমাকে আখিরাতে শাস্তি প্রদান করো তাহলে তা দুনিয়াতেই দিয়ে দাও। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না, ওই ব্যক্তিকে ইরশাদ করলেন যে তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না, তুমি এভাবে কেন দোয়া করলে না, তুমি এভাবে কেন বলো না, হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো এবং আমাকে দোজখের আজাব থেকে বাঁচাও। অতঃপর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। এখানে কিন্তু দোয়া করার একটি অনেক বড় হিকমত এবং আপনার টিপস যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমাদেরকে দিয়েছেন, যে এভাবে দোয়া করা যে হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করো, দুনিয়াতেও করলাম আখিরাতেও করলাম, এবং আমাকে দোজখের আজাব থেকে বাঁচাও। আমরা যেভাবে শুনলাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আর সৈয়দুনা আলী হাসান বিন ঈসা নিশাপুরি রহমতুল্লাহ আলাই, ইনি আগে অমুসলিম ছিলেন, মুসলমান হয়ে গেলেন দোয়ার বদৌলতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন সৈয়দুন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জন্য তিনি ইসলামের সুস্থ ছায়াতলে চলে আসলেন। আল্লাহু আকবার। এইভাবে করে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কিরামগণ কত দোয়া করেছেন, দোয়ার ফল হয়েছে। আল্লাহ, তো আমরা অনেকে দোয়া করি, দোয়ার ফল আমরা পেয়ে যাই। দোয়ার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমরা আল্লাহ তাআলার নিকট কি কোন শব্দ দ্বারা কিভাবে চাইতে হবে তার গুরুত্বের অনুমান আমরা যে হাদিস শরীফ শ্রবণ করেছি এ দ্বারা বোঝা যায়। আমাদের সৃষ্টিকর্তা ও প্রতিপালক কিরূপ দয়ালু যে প্রার্থনাকারীদের প্রতি সন্তুষ্ট হন এবং প্রার্থনা না করা ব্যক্তিদের আযাব দান করেন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার নিকট নিজের চাহিদা এবং কল্যাণ প্রার্থনা করতে থাকা। আল্লাহ তাআলার নিকট কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলা হয়, এবং দোয়া শুধু ইবাদত নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ বলা হয়। আমাদের সমস্ত শরীরের একটা অংশ হচ্ছে মগজ। এই মগজ যদি কার ভালো না থাকে তাহলে সেই মানুষটা যদি সুস্থ সবল সকল কিছু একদম ফিটফাট থাকে কোনো কাজ। মগজ তো ঠিক আছে, অর্থাৎ মস্তিষ্ক তো ঠিক, সব ঠিক, তেমনি দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এরপরে দোয়া হচ্ছে আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। দোয়া এমন এক ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে, আল্লাহ আল্লাহ আমার এই সমস্যা দূর করে দাও, আল্লাহ আমার ওই সমস্যা দূর করে দাও, আল্লাহ আমাকে বেহিসাব মাগফিরাত দান করো, আল্লাহ আমাকে দোজখের আযাব থেকে বাঁচাও, পেরেশানিগুলোকে দূর করে দাও, ভাগ্যে জান্নাত লিখে দাও, নবী পাকের দিদার নসিব করে দাও, মক্কা মদিনা হাজিরি নসিব করে দাও। এই যে কথাগুলো বলছি আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটা হচ্ছে দোয়ার মাধ্যমে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই দোয়ার মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের চাহিদা প্রয়োজনীয়তা উপস্থাপন করে। দোয়া বান্দাকে তার দয়ালু প্রতিপালক আল্লাহ তাআলার নিকট পৌঁছিয়ে থাকে, তার দরবারে নম্রতা করিয়ে থাকে এবং তার মহত্বে বাক্য পাঠ করিয়ে থাকে। যাকে দোয়ার তৌফিক দেয়া হয়েছে তাকে অনেক বড় কল্যাণের তৌফিক দেয়া হয়েছে এবং তার জন্য কল্যাণের দরজা খুলে দেয়া হয়েছে, আর যার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য কল্যাণ ও নিরাপত্তার দরজাও বন্ধ হয়ে গেল। এজন্য আমাদের দোয়া করা উচিত, ভালো ভালো নিয়ত সহকারে দোয়া করা উচিত। আর আপনার দোয়া যে আমরা করব, এই দোয়ার মধ্যে অনেকগুলো জিনিস আমি সংক্ষিপ্ত, যেহেতু অনুষ্ঠানের সময় আমাদের শর্টকাট হয়ে থাকে, কিছু বিষয় আমি বলার চেষ্টা করব যার কারণে দোয়াগুলো যথাযথ করার যদি আমাদের তৌফিক হয়ে যায়। দোয়া করার কিছু আদব ওলামায়ে কেরাম বয়ান করেছেন, যেভাবে করে বলা হয়েছে পবিত্র হওয়া, অজু সহকারে দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা, পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করা। তো দোয়ার মধ্যে মনোযোগী হয়ে দোয়া করা, দোয়ার শুরু ও শেষে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করা। কেননা হাদিস শরীফে আসছে যেই দোয়ার মধ্যে দুরুদে পাক পাঠ করা হয় না সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া যখন আমরা করব তখন এই যে আদব বর্ণনা করা হচ্ছে, দোয়ার সময় হাতকে আসমানের দিকে তোলা, আসমানের দিকে তোলা হাতকে, কারণ দোয়ার কিবলা হচ্ছে আসমান। আমরা অনেকে এমনি করে দোয়া করি, আবার হাত এমনি এমনি করতে থাকি, আবার এমনি বসে থাকি, আবার এমনি করি এমনি করি, এরকমের নয়। দোয়া করার সময় হাতকে আমরা কিভাবে রাখব এই ব্যাপারে আসছে যে দোয়া করার সময় আসমানের দিকে হাত উঠাতে হবে। আর সৈয়দুনা আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, উত্তম হলো দোয়ায় উভয় হাতকে প্রসারিত করে এবং মাঝখানে দূরত্ব রাখুন, যদিও বা সামান্য হোক, হাতের উপর হাত রাখবেন না, যে হাত যখন আমরা উঠাবো এই হাতকে বুক বরাবর, প্রথমত তো হাতকে আমরা আসমানের দিকে এভাবে করলাম, মাঝখানে এই যে হাত দুই হাতের মাঝখানে কিছুটা ফাঁক রাখার জন্য বলা হয় ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই, কিছুটা আপনি কিছু রাখলেন অথবা এরকম রাখলেন, এভাবে রাখার পরে হাতকে বুক বরাবর, কাঁধ বরাবর, চেহারা বরাবর অথবা এত উঁচা যেন বগলের আপনার সাদা অংশ দেখা যায়, এতে প্রকাশ পায়, এই চারটি অবস্থাতেই আপনার দোয়া করা উচিত। অর্থাৎ প্রথমত বুক বরাবর, কাঁধ বরাবর, চেহারা বরাবর এবং এত উঁচু যাতে হাত প্রসারিত হয়ে যায়, বগল প্রকাশিত হয়ে যায়, এভাবে দোয়া করার জন্য বলা হয়েছে। হাতের চারটি অবস্থাতে হাতের তালুদয়কে আসমানের দিকে এভাবে সরিয়ে রাখুন, কেননা দোয়ার কিবলা হলো আসমান। এভাবে করে আমরা দোয়া করব, এবং দোয়া করার সময় আমরা নিজের জন্য তো করবই, পাশাপাশি মুসলমান উম্মতের জন্য আমরা দোয়া করব, সমস্ত মুসলমানদেরকে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করব। যেভাবে আল্লাহ আমাকে বিনা হিসাবে মাগফিরাত দান করো, মাফ করে দাও, সমস্ত মুসলিম উম্মাকে বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও, এভাবে করে দোয়ার মধ্যে নিজেকেও সামিল করা, পাশাপাশি কি অন্যান্য যারা তাদেরকেও শরিক করা, তাদের জন্য দোয়া করা। দোয়া কবুলের কিছু মুহূর্ত রয়েছে, যেমন জুমার দিন খুতবার সময় দোয়া, দুই খুতবার যে মাঝখানে সময়টা থাকে ওই সময় দোয়া কবুল একটা উত্তম সময়। এরপরে বৃষ্টি বর্ষণের সময় যখন বৃষ্টি হয় তখন দোয়া করা দোয়া কবুলের একটা সময়। ইফতারের সময় দোয়া কবুল হয়। এরপরে রাতে তৃতীয় প্রহর যেটা রয়েছে, অর্থাৎ সুবে সাদিক থেকে আমরা যখন সাহারি খাওয়ার জন্য উঠি রমজান মাসে, ওই সময়টা দোয়া কবুলিয়াতের একটা উত্তম সময়, তখনও দোয়া করা উচিত। খতমে কোরআনের মজলিসে যখন, যেখানে কোরআন খতম করা হয়েছে ওই মজলিসেও দোয়া কবুল হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যেমন কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফে প্রথম যখন নজর পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। এভাবে করে আরও অনেক জায়গা রয়েছে যে জায়গাসমূহতে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আপনার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে দোয়া করা ঠিক না। নিজের আপনার দেখা যায় আম্বিয়া কেরামের মর্যাদা প্রার্থনা করা, আসমানে উঠার আকাঙ্ক্ষা প্রার্থনা করা, এমনকি উভয় জগতের সমস্ত কল্যাণ, সমস্ত গুণাবলী প্রার্থনা করাও নিষেধ। কারণ এই গুণাবলী সমূহ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের মর্যাদার গুণাবলীও রয়েছে, যা অর্জন সম্ভব নয়। তো এরপরে আপনার যা অসম্ভব বা অসম্ভবের নিকটবর্তী এই দোয়া করা যাবে না। সর্বদার জন্য সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করা, যে বান্দা জীবনভর কখনো কোনো ধরনের কষ্টে না পড়ার এই অসম্ভব দোয়া করা, কারণ কষ্টের মধ্যে নিবৃত্ত হবে, মমিন বান্দা মানেই কি কষ্টের মধ্যে নিবৃত্ত হবে, তাকে পরীক্ষা করানো হবে যাতে করে সে পরীক্ষায় সফলকাম হয়। গুনাহের জন্য দোয়া করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করা, তারপরে আপনার মোট কথা হচ্ছে এমন কিছু দোয়া না করা যেগুলো অসম্ভব বস্তু, যেগুলো পাওয়া সম্ভব নয়, যে এই দোয়াগুলো করা ঠিক না, বিপদ দোয়া করা এগুলো করা ঠিক না। আরো অসংখ্য জিনিস রয়েছে যেগুলো মানে দোয়া করা ঠিক না, মৃত্যুর কামনা করা, ঘাবড়ে গিয়ে মৃত্যুর দোয়া না করা, মৃত্যু কামনা করার দোয়াও না করা, এভাবে আরো অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার দোয়া করা, কোনো অমুসলিম কাফির মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। তো এভাবে করে আরো অনেকগুলো আপনার ই রয়েছে যেগুলোর মাধ্যমে দোয়া করা ঠিক না, যেগুলোর জন্য দোয়া করা ঠিক না। এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আমাদের দোয়া কবুল হবে। আরেকটি জিনিস হচ্ছে দোয়া কবুল না হলে এর প্রতি আফসোস না করা। কালকে আমাদের দিন যারা দোয়া করেছেন দুনিয়াতে কবুল হয়নি, তাদের অনেক সওয়াবের ভান্ডার দেখা যায়। তো যাদের দোয়া কবুল হয়েছিল তারা আফসোস করবে যে আল্লাহ আমার দোয়াও যদি দুনিয়াতে কবুল না হতো তাহলে তো আখিরাতের মধ্যে এর কল্যাণগুলো, সওয়াবের ভান্ডারগুলো পেয়ে যেতাম। যাই হোক, আরও বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব দোয়ার আদব, এই পুস্তিকাটি আমরা মাকতাবাতুল মদিনা থেকে নিয়ে নিই। নিয়ে আমরা অধ্যয়ন করি ইনশাল্লাহ, আরো অনেক বিষয় আমরা জানতে পারবো। এছাড়া www.dawatiislami.net আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, বুকস লাইব্রেরি রয়েছে, এর মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করুন, এর মধ্যে ইনশাল্লাহ তাআলা এই কিতাবটিও ফ্রিতে ডাউনলোড করে আপনি পিডিএফ রিডার দিয়ে আপনার মোবাইল স্মার্টফোন ট্যাবলেট পিসিতে পড়তে পারবেন ইনশাল্লাহ তাআলা। তো আমরা শুনছিলাম সেদিন আবু আলী হাসান বিন ইসা নিশাপুরি রহমতুল্লাহ আলাই এনার যে ইসলাম গ্রহণের ঘটনাটা শ্রবণ করলাম, পাশাপাশি এর মাঝখানে আমরা কিছু দোয়ার আদব সম্পর্ক জেনে নিলাম। তো আসুন আমরা ওনার রহমতের ঘটনা আমরা শ্রবণ করি। সৈয়দুনা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদ আহমদ জাহাবি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে হযরত সৈয়দুনা মুহাম্মদ বিন মুআম্মাল রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে সৈয়দুনা আবু ইয়াহিয়া বাজ্জায় রহমতুল্লাহ আলাই হযরত সৈয়দুনা কাজী আবু রাজ্জাক রহমতুল্লাহ আলাইকে বললেন, আমিও সেসব লোকদের একজন যারা হযরত সৈয়দুনা হাসান বিন ঈসা রহমতুল্লাহ আলাই এর সাথে তার ইন্তেকালের বৎসর হজ করেছিল। আমি আমার উট নিয়ে ব্যস্ত থাকার কারণে তার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। আমি স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, মা ফায়ারাল্লাহ বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি সেই সব লোকদেরকেও ক্ষমা করে দিয়েছেন যারা আমার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। আমি আরজ করলাম, আমার উট পালিয়ে যাবার ভয়ে আমি তো আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। বলেন, দুশ্চিন্তা করবেন না, তাদেরকেও ক্ষমা করে দেয়া হয়েছে যারা আমার জন্য রহমতের দোয়া করেছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো নেককার মানুষদের, নেককার বুজুর্গদের জানাজার নামাজে উপস্থিত থাকা কেমন সৌভাগ্যের বিষয়। সুযোগ হলেই, বরং সুযোগ সৃষ্টি করেই আমাদের উচিত হচ্ছে মুসলমানদের জানাজায় অংশগ্রহণ করা। এভাবে হয়তো যখন আমরা মুসলমানদের নামাজে জানাজায় অংশগ্রহণ করব, তখন কোনো না কোনো নেককার বান্দা জানাজায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আর আমাদের ক্ষমা হয়ে যাওয়ার একটা বাহানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মহান দয়াময় আল্লাহ তাআলার দয়ার উপর কুরবান, যখন তিনি কোনো মৃত ব্যক্তির গুনাহ মাফ করে দেন, তখন তার জানাজায় অংশগ্রহণ করা লোকদেরও ক্ষমা করে দেন। যেমন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মাদানী দাতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের জন্য তার মৃত্যুর পরপরই সর্বপ্রথম এই প্রতিদান রয়েছে যে তার জানাজায় অংশগ্রহণকারী সবাইকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের জানাজার মধ্যে অংশগ্রহণ করা তৌফিক দান করুন। আজকের আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ তাআলা এর উপর আমল করা তৌফিক দান করুন। আগামী পর্বে আমরা অন্য কোনো বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির জীবনী রহমতের ঘটনা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সাথেই থাকুন মাদানী চ্যানেলে, অন্যান্য প্রোগ্রামগুলো দেখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের এখানেই বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।
রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।